কথাবার্তা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, পত্রপত্রিকার বাজার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। অনুষ্ঠানটি গ্রন্থনা করেছেন সহকর্মী আশরাফুর রহমান। 2 ফেব্রুয়ারি ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। তবে অর্থনীতি ও রাজনীতি সংক্রান্ত খবর বিশেষ গুরুত্ব পেয়েছে। প্রথমেই গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি, তারপর 2টি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমেই ঢাকার পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম, সুইস ব্যাংকে দক্ষিণ এশিয়ার মধ্যে অর্থ বেশি বেড়েছে বাংলাদেশের, যুগান্তর। ইত্তেফাকের শিরোনাম, ডলারের অভাবে ব্যবসায়ীরা এলসি খুলতে পারছেন না। সৌদির কাছে ফের ধারে তেল চাইল বাংলাদেশ, দৈনিক বাংলা। 3 আসনে নৌকা জয়ী, বাকি 3টিতে অন্যরা, ভোরের কাগজের শিরোনাম। আমার বিজয় ছিনতাই হয়েছে, আদালতে রিট করব, বললেন হিরো আলম প্রথম আলো। কোরআন পোড়ানোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চায় ওআইসি। এবার কলকাতার পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি। আদানিকে নিয়ে আলোচনা করতে হবে, বিরোধীরা দাবি তুলতেই মুলতবি লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন, আনন্দবাজার পত্রিকা। মোদীকে চিঠি লেখার হুঁশিয়ারি মমতার, মুখ্যমন্ত্রী কান দিয়ে দেখেন, পাল্টা বিবৃতি বিশ্বভারতীর, সংবাদ প্রতিদিন। আজকালের শিরোনাম, ফের জেল হেফাজতে নওশাদ সিদ্দিকী, খারিজ হয়ে গেল জামিনের আবেদন। শ্রোতা বন্ধুরা, এবার আমরা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনের 2টি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম, গতকাল বাংলাদেশের 6টি সংসদীয় আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ভোটার উপস্থিতি যেমন কম, তেমনি নানা ঘটনা ঘটেছে, কিভাবে দেখছেন আপনি বিষয়টিকে?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশে গতকাল 6টি সংসদীয় আসনে যে উপনির্বাচন হয়েছে তা নিয়ে সত্যি সত্যিই নানা ধরনের ঘটনা ঘটেছে, যেগুলো নানা রকমের আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে এবং নতুন রাজনৈতিক কিছু আলোচনার সৃষ্টি করেছে। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে বিএনপির এমপি উকিল আব্দুস সাত্তার, তিনি সেখানকার নির্বাচিত এমপি ছিলেন, তিনি পদত্যাগ করার পরে সেখানে আবার উপনির্বাচন হয়েছে এবং তাকে সেখানে নির্বাচনে প্রার্থী করা হয়েছে। এটি আর বলতে এখন মোটেই দ্বিধা নেই যে তিনি বিএনপির এমপি থেকে পদত্যাগ করার পর নতুন নির্বাচন করেছেন এবং আওয়ামী লীগের পক্ষ থেকে প্রকৃতপক্ষে তাকে নির্বাচিত করা হয়েছে। সেখানে স্বতন্ত্র প্রার্থী তিনি নাকি বিএনপি করতেন, তিনি নিখোঁজ ছিলেন নির্বাচনের আগে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে একথা জানানো হয়েছিল। এরপরে আওয়ামী লীগের কোনো প্রার্থী দেওয়া হয়নি এবং আওয়ামী লীগের কোনো নেতা উকিল আব্দুস সাত্তারকে তাদের প্রার্থী বলে ঘোষণা দিয়েছেন এবং আর কোনো প্রার্থী দেওয়া হচ্ছে না তাকে পাশ করানো হবে বলে, এটি একটা বিষয়। তেমনি চাঁপাইনবাবগঞ্জের যে আসনে নির্বাচন হয়েছে সেখানে হিরো আলম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, এর আগেও আরেকটি নির্বাচনে হিরো আলম প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং তা নিয়ে নানা রকমের বিতর্ক সৃষ্টি হয়েছিল, বহু আলাপ আলোচনা হয়েছে। একইভাবে এবারে নির্বাচন তাকে কেন্দ্র করে নানা রকমের আলোচনা সমালোচনা তৈরি হয়েছে। অনেকের প্রশ্ন যে হিরো আলমের মতো ব্যক্তি যদি বাংলাদেশের এমপি ইলেকশন করে এবং তিনি যদি আইন প্রণেতা হন তাহলে বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য লজ্জার বিষয়, তার সামাজিক মর্যাদা, লেখাপড়া ইত্যাদি ইত্যাদি বিবেচনা করে হয়তো এই কথা বলা হচ্ছে। আবার অন্যদিক দিয়ে তার পক্ষে এরকম মতামত আছে যে বাংলাদেশের সংসদে আরও শিল্পী আছে যারা গান গায়, সংসদে ঠিক মতো দেখে একটি বাংলায় লেখা বক্তব্য বা বিবৃতি পাঠ করে শোনাবেন এরকম যোগ্যতা ঠিক মতো নেই, এরকম ব্যক্তিও জাতীয় সংসদে এমপি আছেন। সেক্ষেত্রে হিরো আলম যদি হয়তো অসুবিধা কোথায় এবং এটি তার গণতান্ত্রিক অধিকার। আরেকটি মজার ব্যাপার হচ্ছে যে হিরো আলম যে আসন থেকে নির্বাচন করেছে সেখানে যে প্রার্থী নির্বাচিত হয়েছেন তার থেকে মাত্র 700 বা 800 ভোটের ব্যবধান। সামগ্রিকভাবে সব আসনে মিলে ভোট কাস্ট হওয়ার যে পরিমাণ সেটি খুবই কম, অত্যন্ত আশঙ্কার বিষয় এটি। তার মানে হচ্ছে যে বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে সাধারণ মানুষের ভেতরে আর আগ্রহ নেই, ভোটারদের ভেতরে আগ্রহ নেই, এটি পরিষ্কার। আরেকটি বিষয় পরিষ্কার যে ছয়টি আসনের নির্বাচনে আওয়ামী লীগ তিনটি পেয়েছে, একটি জাতীয় পার্টি, একটি রাষ্ট্র এবং উকিল আব্দুল সাত্তার, তিনি স্বতন্ত্র নির্বাচনের প্রার্থী বলা যায়। তো এখানে অনেকটা গণতান্ত্রিক পরিবেশ দেওয়ার চেষ্টা করা হয়েছে, অর্থাৎ এক চেটি আওয়ামী লীগ জেতেনি, জিতেছে অর্ধেক আসনে আর বাকি অর্ধেক আসন বিরোধীদের দখলে। সামগ্রিকভাবে ভোটের যে চিত্র, এই চিত্র বাংলাদেশের ভোটের স্বাভাবিক চিত্র নয়। এ থেকে আমাদেরকে বেরিয়ে আসার পথ যদি না করা হয় তাহলে আগামী দিনগুলো নির্বাচন বলতে যা বোঝায় তার থাকবে না।
জনাব সিরাজুল ইসলাম, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইউক্রেনে আয়রন ডোম পাঠানোর ইচ্ছা ব্যক্ত করেছেন, জবাবে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। আপনার কি মনে হয় ইসরায়েল ইউক্রেনে অস্ত্র পাঠাবে, আর যদি অস্ত্র পাঠায় তাহলে পরিস্থিতি কি হতে পারে?
জি, ইহুদিবাদ ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বলে তিনি খ্যাত এই বেনিয়ামিন নেতানিয়াহু নতুন করে ক্ষমতায় এসেছেন, এবং অনেকের আশঙ্কা ছিল যে তিনি নতুন করে ক্ষমতা আসলে আরো কি কি হয়। ফ্যাক্ট হচ্ছে যে ইসরায়েলে ক্ষমতা আসার সবচেয়ে বড় মানদণ্ড হচ্ছে কে বেশি ফিলিস্তিনিদের উপর নির্যাতন করতে পারবে, তাকে ইসরায়েলের লোকজন ভোট দেয় এবং তার পাশ করার সম্ভাবনা, তার ক্ষমতা আসার সম্ভাবনা, প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা বেশি। তো এই রকম প্রেক্ষাপটে নেতানিয়াহু দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন এবং তার বিরুদ্ধে অভ্যন্তরীণভাবে দুর্নীতির অভিযোগ আছে, কিন্তু তাকেই আবার ইহুদিবাদী ইসরায়েলের লোকজন নির্বাচিত করে, এটি কিন্তু বাস্তব কথা। তার মানে হচ্ছে যে ফিলিস্তিনের ব্যাপারে তার মত মানে একাটা আর কেউ নেই। তো সেই নেতানিয়াহু যখন নতুন করে ইসরায়েলের ক্ষমতায় এসেছেন, তারপরে তিনি ইউক্রেন ইস্যুতে সিএনএনকে সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে বলা হচ্ছে যে তিনি ইউক্রেনকে আয়রন ডোম, অর্থাৎ ইসরায়েলের যে আলোচিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম, সেই আয়রন ডোম দেওয়ার কথা বলেছেন। এই খবর দিয়েছে রাশিয়া টুডে আরটি, কারণ রাশিয়া টুডের সাথে তো আর নেতানিয়াহুর ব্যক্তিগত কোনো বিরোধ নেই, ঘটনা ঘটেছে, তিনি বলেছেন বলেই রাশিয়া টুডে এই খবর দিয়েছে। তো এর বিশ্লেষণে যে কথা বলতে হবে, সামনের দিনগুলোতে যা হবে, যদি তিনি আয়রন ডোম দেন তাহলে রাশিয়ার সরাসরি রসায়নে পড়বেন এবং রাশিয়া ইসরায়েলের সঙ্গে একেবারে সরাসরি শত্রু দেশে পরিণত হবে, তখন সিরিয়া ইস্যুতে রাশিয়া আরো শক্ত ভূমিকায় যাবে। এখনো পর্যন্ত সিরিয়ার উপরে ইসরায়েল হামলা চালালে রাশিয়া সরাসরি বাধা দেয়নি বা এই বিষয় নিয়ে সরাসরি কোনো কনফ্রন্টেশনে যায়নি, কিন্তু যদি ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নেয় তাহলে ইসরায়েলের বিরুদ্ধে রাশিয়ার অবস্থান হবে, এটি স্বাভাবিক, এবং তখন ইউক্রেনের যে সমস্ত যুদ্ধাস্ত্র পাঠাবে সেগুলো তো রাশিয়ার সেনাদের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে, সে কথা বলেছেই। পাশাপাশি সিরিয়া ইস্যুতে রাশিয়ার ভূমিকা দারুণভাবে পাল্টে যাবে, সেটি সিরিয়া এবং মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষের পক্ষে যাবে বলে আমি মনে করি।
তো জনাব সিরাজুল ইসলাম, আজকের এই বিশ্লেষণে অংশ নিয়ে আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, এ পর্যায়ে আমরা ভারতের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। শিল্পপতি গৌতম আদানিকে নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা। একটিতে লেখা হয়েছে, শিল্পপতি গৌতম আদানিকে নিয়ে আলোচনা চেয়েছিলেন বিরোধীরা। কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে বৈঠক হয়, সেই বৈঠকেই আদানিকে নিয়ে লোকসভায় বিশদ আলোচনার ব্যাপারে সহমত হন বিরোধীরা। সংসদের অধিবেশন শুরু হতেই সেই দাবিতে সরব হন বিরোধীরা। এরপরেই আদানি কাণ্ড নিয়ে হইচই শুরু হয় লোকসভা এবং রাজ্যসভায়। তার কিছুক্ষণের মধ্যেই বাজেট অধিবেশন মুলতবি হয়ে যায় বৃহস্পতিবার দুপুর দুটো পর্যন্ত। মোদীকে চিঠি লেখার হুঁশিয়ারি মমতার মুখ্যমন্ত্রী কান দিয়ে দেখেন পাল্টা বিবৃতি বিশ্বভারতীর, এটি সংবাদ প্রতিদিনের শিরোনাম। বিস্তারিত খবরে দৈনিকটি লিখেছে, বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত তুঙ্গে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লেখার হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। তাঁর হুঁশিয়ারির জবাবে পাল্টা বিবৃতি দিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিবৃতির ছত্রে ছত্রে মুখ্যমন্ত্রীকে কড়া আক্রমণ করা হয়েছে, মুখ্যমন্ত্রী কান দিয়ে দেখেন বলেও উল্লেখ করা হয়েছে ওই বিবৃতিতে। ব্যাংশাল আদালতে তোলা হয় আইএসএফ বিধায়ককে, সওয়াল জবাব চলাকালীন তাঁর আইনজীবী জানান নওশাদ সরকারি সম্পত্তি ভাঙচুরের সঙ্গে যুক্ত নন। আন্দোলন করার অধিকার সবার রয়েছে এই বলে তিনি নওশাদের জামিনের আবেদন করেন, খবরটি আজকালে প্রকাশিত হয়েছে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, কথা হবে আবারও আগামীকাল। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।